जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम। प्रिय इस्लाम भाईरा ओ मदानी चैनल दर्शकबिंदु आसुन नाते रसुल शुनार पूर्वे भालो भालो नियत करे नेई अल्लाह ताला एवं तार प्रिय हबीब सल्लल्लाहु अलैहि वसल्लमेर सन्तुष्टि अर्जनेर जन्य नाते रसुल पर्व आपनाराओ नियत करे नीन अल्लाह ताला सन्तुष्टि एवं तार प्रिय हबीब सल्लल्लाहु अलैहि वसल्लमेर सन्तुष्टि अर्जनेर जन्य नात शरीफ शुनबो इंशाल्लाह। সম্ভব হলে দুজন হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা সকলে মিলেমিশে নাতে রাসূল পড়ব ইনশাআল্লাহ।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি आला नबी एना सल्ले आला मुहम्मदीन पोरुन सल्ले आला हबी बेना सल्ले आला मुहम्मदीन। हम भी मदीने जाएंगे हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदीन सल्ले आला नबी एना सल्ले आला मुहम्मदीन। गुनाहे रे जाए ना जियो भाया रसूल अल्लाह। गुनाहे रे जाए ना जियो भाया रसूल তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ। তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ। গুনাহে যায় না যেও ভাষা মারিয়া রাসূলুল্লাহ। তুমি কিছু করো মাহে রিসালত সুলল্লাহ। খনি খনি প্রতি খনি বেড়ে যাচ্ছে গুনামুর হাই। খনি খনি প্রতি খনি বেড়ে যাচ্ছে রাসূলুল্লাহ। গুনাহে যায় না جیو بھاشیا مریا رسول اللہ تمی کیچھو کرو ماہے رسالت یا یا رسول اللہ بھیگے گے چھے کمر آمر گناہ ہیری پوچھر بھارے بھیگے گے چھے کمر آمر گناہ رحمت یا رسول اللہ گناہ ہر جائے نہ جیو بھاشیا مر یا رسول اللہ تمی کیچھو کرو ماہے رسالت رسول اللہ مرتے چائے آمی آقا سبوج گنبدের ছায়া তলে مرتے چائے آمی آقا سبوج گنبদের ছায়া تخن یا رسول اللہ گناہ ہر جائے نہ جیو بھاشیا مر یا رسول اللہ تمی کیچھو کرو ماہے رسالت رسول اللہ مرن کالے آمی آقا جنو نہ ہوئی جائی برباد مرن کالے آمی آقا جنو نہ سلامت یا رسول اللہ گناہ ہر جائے نہ جیو بھاشیا مر یا رسول اللہ تمی کیچھو کرو ماہے رسالت یا উপযুক্ত জাহান্নামে তোমার রাবে কসম আকা উপযুক্ত জাহান্নামে বাঁচাতে পারবে তোমারি শাফাত رسول اللہ گناہ ہر جائے نہ جیو بھاشیا عمر یا رسول اللہ تمی کیچھو کرو ماہ رسالت یا فش جاچھے دنیاری بھالو باشا کے دور یا رسول اللہ گناہ رے جائے نہ جے بھا شیا مر یا رسول اللہ تمی کیچھو کرو ماہ لت یا رسول اللہ گناہ رے جائے نہ جے بھا شیا مر یا رسول اللہ تمی کیچھو کرو ماہ رسالت یا رسول اللہ تمی کیچھو کرو ماہ رسالت یا رسول اللہ.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ. نویت سنت الاعتکاف যখনই আল্লাহ তাআলার ঘর মসজিদে প্রবেশ করব মনে করে ইতিকাফের নিয়ত অবশ্যই করে নিব। সাধারণভাবে মসজিদে খাওয়া দাওয়া এটা জায়েজ নেই। যদি আমরা ইতিকাফের নিয়ত করি ইতিকাফের নিয়তের সাথে সাথে আমাদের উচিত যাতে আমরা কিছু না কিছু ইবাদত করি। যেমন ফতোয়া শামিতে বর্ণিত রয়েছে কেউ যদি মসজিদে খাওয়া দাওয়া কিংবা ঘুমাতে চায় তবে ইতিকাফের নিয়ত করে নিন, কিছুক্ষণ আল্লাহ পাকে জিকির করুন, অতঃপর আপনি যা ইচ্ছা করুন, অর্থাৎ আপনি চাইলে খাওয়া দাওয়া ঘুমাতে পারেন। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ মসজিদে প্রবেশ করলে ইতিকাফের নিয়ত করব ইনশাআল্লাহ তাআলা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করে, আর একটি ফিরিস্তা সে দরুদকে আমার নিকট আমার পর্যন্ত পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে। কেমন সৌভাগ্যবান ওই সমস্ত আশিকের রসুল যারা নবী পাক আলী সাল্লাত ও সালামের উপর দরুদ শরীফ পাঠ করে, আর নিয়োজিত ফিরিস্তা সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বারগাহে পৌঁছিয়ে দেয়। তো জুমার রাত যে যেখানে দেখতে পাচ্ছি আমরা যারা উপস্থিত হয়েছি, নিয়ত করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিসে মুবারাকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আমরা এখানে এসেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নিয়ত করি এলমে দ্বীন হাসিল করার নিয়তে মনোযোগ সহকারে বয়ান শুনব। যেটা শিখব সেটা আদব সহকারে বসে শিখে অপর নিকট পৌঁছানোর চেষ্টা করব। যেটা আমলে বিষয় বয়ান হবে এর উপর আমল করব ইনশাআল্লাহ। আমি নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমিও বয়ান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা মুসলমান, আর প্রত্যেক মুসলমানের এই আকীদা যে মৃত্যুর পর আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে এবং সারা জীবনের আমলের হিসাব নিকাশ আল্লাহ তাআলা দরবারে দিতে হবে, নেকি কিংবা গুনাহ, যে যে পথ অনুসরণ করবে, যেভাবে চলবে, আল্লাহ তাআলা দরবারে এর জবাবদিহিতা করতে হবে। এখন সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে, আমরা কি নেকির পথ অনুসরণ করে আল্লাহকে রাজি করব, নাকি গুনাহের মধ্যে নিমজ্জিত থেকে আল্লাহকে অসন্তুষ্ট করব। যদি গুনাহের বাস্তবিকভাবে গুনাহের দিকে দাবিত হয়ে যায়, নাফরমানি গুনাহের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করুক, তো এর বিনিময়ে জাহান্নামের আগুন রয়েছে, জাহান্নামের শিকল বাঘের মধ্যে জুটবে। আর যদি নেকি করা হয় তো আল্লাহ তাআলার নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে। তো গুনাহ এটা ভয়ানক রয়েছে, ক্ষতিকারক রয়েছে। আর এই সম্পর্কে একটা ঘটনা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি যে অনেক সময় ইবাদত করার পরেও এমন কিছু গুনাহ রয়েছে, এমন কিছু নিজের অভ্যাস রয়েছে, যে সমস্ত অভ্যাসের কারণে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে এবং আযাবের মধ্যে সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ওগুলো যখন আমরা জানবো তো নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারবো। তো আসুন আমরা শ্রবণ করি, জাহান্নামে লে জানে ওয়ালে আমল, যে সমস্ত আমলের কারণে মানুষ জাহান্নামে যায়, এর উপর একটা কিতাব লেখা হয়েছে। এই কিতাবের মধ্যে আসছে হযরতে ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই, তিনি বলেন যে একটি ঘটনা আমার সাথে সংঘটিত হয়েছিল। এমন হলো যে আমি ছোট ছিলাম, তখন নিয়মিত আমার বাবার কবরে জিয়ারত করতাম আর কুরআনে পাকের আমি তেলাওয়াত করতাম। একবার রমজানুল মুবারকে ফজরের নামাজ পড়ার সাথে সাথে আমি কবরস্থানের মধ্যে গেলাম, সম্ভবত সেটা রমজানের শেষ দিন, বরং সবে কদর ছিল। সে সময় কবরস্থানের মধ্যে আমি ছাড়া অন্য কেউই ছিল না। যাই হোক, আমি আমার মরহুম বাবার রহমতুল্লাহ আলাইহির কবরে পাশে বসে আমি কুরআন শরীফ আমি তেলাওয়াত করছিলাম। এমন সময় আমি কিছু কুরআনে পাকে তেলাওয়াত করার সাথে সাথে কবরস্থানের এক পাশ থেকে প্রচণ্ড আহ উহ চিৎকার শুনতে পেলাম, কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম। কান্না করতে করতে শুধু ও আহ করতে রইল। চুনা দ্বারা তৈরিকৃত উজ্জ্বলতা সাদা একটা কবর থেকে এই আওয়াজ আমি শুনতে পেলাম, সেটা আমাকে খুব আতঙ্কিত করলো। আমি আতঙ্কিত হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, আরে এ কি আওয়াজ শুনতে পাচ্ছি। আমি কিরাত বন্ধ করে সে আওয়াজ আমি শুনতে থাকি, মনোযোগ দিয়ে শুনতে থাকি, গড়তে সেটা কি আযাবের সাথে যে জড়িত ছিল সে এমনভাবে হাজারি করতে রইল যা আমাকে হতাশ করে দিল, আতঙ্ক সৃষ্টি করে দিল। আমি কিছুক্ষণ পর্যন্ত সে আওয়াজ আমি শুনতে থাকি। অতঃপর যখন দিন খুব আলোকিত হয়ে গেল, আমি ফজরের নামাজের পরপরই বের এলাম রমজানের মধ্যে, যখন আলোকিত হয়ে গেল, দিন হয়ে গেল, তো আওয়াজ বন্ধ হয়ে গেল। যখন একজন ব্যক্তি আমার পাশ দিয়ে গমন করছে তো আমি জিজ্ঞাসা করলাম এই কবরটা কার, সে বলল অমুকের কবর। আমি সেই ব্যক্তিকে ছোটো কাল থেকে চিনে, সে মসজিদের মধ্যে আসা যাওয়া করত, নামাজই ছিল। যেহেতু আমি তাকে দেখেছিলাম সেজন্য আমি তাকে চিনতে পারলাম, এই ঘটনাটা পরিপূর্ণভাবে বর্ণনা করছে। কিন্তু এই ব্যক্তির বর্তমান অবস্থা আমাকে কবি ভীত করে দিল, আমি আশ্চর্য হয়ে গেলাম। আর একজন নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করত, তার কেন এই দশা, কবর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, সময় মতো তো সে নামাজ পড়ত। তো যেহেতু আমি তাকে দেখছিলাম তো আমি তার বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্য আমার আগ্রহ সৃষ্টি হলো। এরপর আমি তার সম্পর্কে ভালোভাবে জানার জন্য তার আপনজন থেকে জিজ্ঞাসাবাদ করলাম। তখন লোকেরা আমাকে বলল সেই ব্যক্তি সুদখোর ছিল, সুদই লাগাতো, সুদ খাইতো, এবং একজন সে ব্যবসায়ীও ছিল। একদিকে ইবাদত পরায়ণতা, আল্লাহ পাকের নামাজ কিন্তু সে যথাযথভাবে আদায় করত, নামাজের সাথে মসজিদের সাথে সে কানেক্টেড ছিল, কিন্তু একটা মন্দ আমল এমন ছিল সে সুদ খেত, সে ব্যবসায়ী ছিল। আর যখন তার নিকট সম্পদ কমে গেল, সে জালিম কারাব নফসের তাড়নায় পড়ে সে তার পুঁজিকৃত জমাকৃত অর্থ সম্পদ যাতে কমে না যায় সেজন্য সে নিজের নফসের উপর নিজের নফসকে প্রাধান্য দিয়ে শয়তানের ধোঁকায় পড়ে সে সম্পদ না কমার জন্য সে কী করত, সুদ কেত। হাই, আর সুদ কেতে কেতে তার এমন অবস্থা হলো যে রমাদানুল মুবারকের মতো বরকতময় মাস, হতে পারে সেটা লাইলাতুল কদরও হতে পারে, এমন বরকতওয়ালা সময়ও তার কবরের মধ্যে আজাব জারি ছিল, আজাবের মধ্যে সে জড়িয়ে গিয়েছিল। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম এমন কিছু গুনাহ রয়েছে সচরাচরভাবে অনেকেই আমরা আল্লাহ পাকের ফরজকৃত বিষয়ে আমরা খেয়াল রাখি, আমরা নামাজ আদায় করি, মানুষের সাথে সৎ ব্যবহার করি, রমজানের রোজা আমরা আদায় করি, কিন্তু এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো গোপনে করা হয়, যেটা প্রকাশ্য নয় অপ্রকাশ্য, কিন্তু আল্লাহ তাআলা ওইসব বিষয়ে যদি নারাজ হয়ে যায় আল্লাহ তাআলার পানা আমাদের কি হতে পারে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা জিনিস খেয়াল করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পাকড়াও করে, হতে পারে একটা ছোট্ট গুনাহের কারণেও পাকড়াও করতে পারে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো প্রতি দয়া করে তো ছোট যদি নেকিও হয় সেটার কারণে সেটার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তো জানি না আমাদের অবস্থা কি হবে যদি এভাবে গুনাহ করতে করতে কবরে নামিয়ে দেওয়া হয়, শাস্তি আরোপ করে দেওয়ার যদি প্রবণতা সৃষ্টি হয়ে যায়, সাপ বিচ্ছু যদি কাফন ছিঁড়ে শরীরে হামলা করে, তাহলে আমরা কোথায় পালাবো, জায়গায় তো নাই। কবরের দেওয়াল একত্রিত করার কারণে যদি পাজরের হাড্ডি ভেঙে একে অপরের সাথে ঢুকে যায়, পাথরের আঘাত আমরা সহ্য করতে পারি না, যদি আগুনের হাতুড়ি যে মাথার মধ্যে যদি আঘাত করতে থাকে, নিঃসন্দেহে কবরের আজাব, কবরের পেরেশানি, কবরের ক্ষতিগ্রস্ত হওয়া সেটা এত বেশি মারাত্মক ভয়াবহ, আমার আপনার ক্যাপাসিটি নাই সেটা থেকে আমরা উদ্ধার হব। আচ্ছা, আমাদের কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। সেজন্য আমাদের উচিত আমাদের অনুসরণ আল্লাহ তাআলার রাসূলের যাতে হয়। হযরত ইবনে হাজার হাইতামি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর একটি বাণী এভাবে নকল করেন, হে গুনেগার, তুমি গুনাহের মন্দ পরিণতি থেকে কেন নির্ভয় কেন, অথচ গুনাহের অন্বেষণে থাকার কারণে। গুনাহ যদি করতে পারা না হয় তাহলে তোমার মন খারাপ হয়, গুনাহ থেকে তওবা তো করলেই না, গুনাহ করতে পারে নাই এই জন্য অনেকের মনে আঘাত লাগে, কেন করতে পারলাম না কাজটা। একটা জিনিস হচ্ছে গুনাহ করে অনুসূচনা, গুনাহ হয়েছে সেজন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করা, আর একটা হচ্ছে এই ধরনের যে গুনাহ করতে না পারার কারণে মনে মনে খারাপ লাগতেছে, ইস কেন যে করতে পারলাম না, কেন যে সুযোগটা হাতছাড়া হয়ে গেল। অবৈধ লেনদেন হতে পারে, কুদৃষ্টি হতে পারে, হারাম খাবার হতে পারে, হারাম সুযোগ হতে পারে, যে কাজটা আমি কেন করলাম না, না করার কারণে সে আফসুস করে। তাহলে এরা কেমন নির্ভয়, তাদের অন্তরে আল্লাহ পাকের কেন ভয় নেই, কেন দুঃখ নেই। গুনাহ করার সময় যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি একটু প্রকাশ্য হয়ে যায় সে ভয় করে, অথচ রব আল্লাহ তাআলাকে ভয় করে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এমন মেহরবানি করুক যাতে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, সেটা হোক প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, আল্লাহ পাক আমাদের উপর এমন দয়া করুক যাতে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকে এমন আছে যারা নিজের গুনাহের কারণে নয় অপরের গুনাহের কারণে শাস্তি ভোগ করবে। অনেকে এমন আছে যে নিজের ইবাদতের জন্য নয় অপরের ইবাদত দ্বারা উপকৃত হবে। সে সম্পর্কিত একটা ঘটনা আপনারা শ্রবণ করুন। হযরতে শায়খ আবু তালিম মাক্কি রাহমাতুল্লাহ আলাই কুতুল কুলুবে বলেন, নিজের গুনাহ নয় বরং অধিকাংশ অন্যের গুনাহে জাহান্নামে প্রবেশের কারণ হবে যারা বান্দার হক নষ্ট করে, মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে। আর অগণিত অসংখ্য লোক এমন যারা নেকির কারণে নয় বরং অন্যের নেকি অর্জন করে জান্নাতে প্রবেশকারী হয়ে যাবে, অন্যের নেকি নিয়ে নিবে। তো স্পষ্ট তো এটাই যে অন্যের নেকি অর্জনকারী, অপরে নেকি করেছে সেটা যদি অর্জনকারী হয়ে যায় তাহলে চিন্তা করুন, নেকি করছি আমি, আমার নেকি যদি অপরে নিয়ে যায়, অপরের গুনাহ যদি নিজের উপর চাপিয়ে দেওয়া হয়, পরিস্থিতিটা কেমন? সারাদিন পরিশ্রম করলাম আমি আর ইনকামটা যদি অপরজনে নিয়ে যায়, শাস্তি জঘন্য অপরাধ করেছে অপরজন, যদি সেই শাস্তি নিজেকে ভোগ করতে হয়, এর চাইতে মারাত্মক আর কিছু হতে পারে? হতে পারে না। এটা একটাই কারণ যে বান্দার হক বিনিষ্ঠাকারী। এমন এমন বিষয় রয়েছে, এমন এমন গুনাহ রয়েছে, দেখতে চুটো লাগে, বুঝে আসে না, কিন্তু যেগুলোর কারণে মানুষ অধিকাংশ দিক দিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, যে বান্দার হক নষ্টকারী। আল্লাহ পাক আমাদেরকে এমন দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে এমন রহম করুক যাতে আমরা বান্দার হকের ব্যাপারে খেয়াল করতে পারি, মানুষের মনে কষ্ট দিয়ে, মানুষের সম্পদ আত্মসাত করে, মানুষকে প্রতারণার মধ্যে ফেলে বিভিন্নভাবে হতে পারে মানুষের হক নষ্ট করা, মানুষের সম্মান নষ্ট করে, মানুষের পরনিন্দা করে, অপবাদ দিয়ে, অনেকভাবে হতে পারে। তো চেষ্টা করতে হবে, আমি তো একজন নামাজি, আমার আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছে, আমি তো যথাযথভাবে আমি রমজানের রোজা তো আদায় করি, আমি তো আল্লাহ পাকের জিকির কালমা তো আমি পাঠ করি, আমি তো দরুদ শরীফ পাঠ করি, কিন্তু আমার দ্বারা এমন কোনো গুনাহ তো সংগঠিত হয়ে যাচ্ছে না যে গুনাহটা আমার ইবাদতগুলো বরবাদ করে দেয়। তো বান্দার হক এমন যে আল্লাহ তাআলার হক যদি কেউ নষ্ট করে, তওবা করলে তো আল্লাহ মাফ করে দেন, নেওয়ালা আল্লাহ চাইলে মাফ করে দেয়, আল্লাহ চাইলে পাকড়াও করতে পারে, কিন্তু বান্দা যতক্ষণ পরের হক নষ্ট করেছে সে যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। হাই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, গুনাহ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি, অন্যথায় কঠিন থেকে কঠিন মারাত্মক পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হবে, দুশ্চিন্তার বিষয়। হাই যদি নসিব হয়ে যায় যে সমস্ত ঘটনা আমরা শ্রবণ করছি, এই সমস্ত ঘটনার নসিহত যদি আমাদের জীবনে যদি আমরা সুন্দরভাবে সেগুলোর ভালো দিকগুলো যদি বিকাশিত করতে পারি, তাহলে আমাদের জীবনে কত ধন্য হবে। না হয়তো আজকে শুনলাম চলে গেলাম, আমলি করলাম না, যে আগের হালত সেটাই রয়ে গেল, তাহলে আর ফায়দা কী? আসুন একটা একজন ইবাদত পরায়ণ ব্যক্তি, আল্লাহ আকবার, এনার ঘটনাটা আপনাদেরকে শোনাই। একবার একজন ইবাদতকারীদের একটি কাফেলা, যার মধ্যে হযরতে আতা রাহমাতুল্লাহ আলাই ইনিও বিদ্যমান ছিলেন, ইনি সফরে যাচ্ছিলেন, আল্লাহ আলাদের কাফেলা, এক জায়গা থেকে অন্য জায়গায় সফররত, অধিক ইবাদতের কারণে ওই ইবাদতকারীর চোখ ভিতরে ঢুকে গিয়েছিল, পা ফুলে এমন হয়েছিল যেমন অনেক বড়, এবং তরমুজের যে ছিলকা রয়েছে চিল্কার মতো দুর্বল হয়ে গেল, মনে হচ্ছে যেন এখনই কবর থেকে বেরিয়ে এলো। কেমন ইবাদত পরায়ণ ব্যক্তি, চোখ ঢুকে গেছে, তরমুজের চিল্কার মতো অবস্থা, যে কবর থেকে এখনই বের হলো। পথে একজন আবিদ বেহুশ হয়ে গেলেন, একজনের অবস্থাটা বললেন, আরেকজন কি হয়ে গেল, বেহুশ হয়ে গেলেন। অত্যন্ত শীত হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের ভয়টা কেমন, যে তার মাথা থেকে ভয়ের কারণে ঘাম ঝরতে রইল, যদি বা ছিল শীতকাল, গরমকালে তো ঘাম ঝরে, আর শীতকালে গাম জ্বরতেছে। হুশ আসার পর লোকেরা জিজ্ঞাসা করলো আর বলতে লাগলো, তখন বললেন, যখন আমি এই জায়গা দিয়ে অতিক্রম করার সময় আমার স্মরণে আসলো অমুক দিন এই জায়গায় আমি এই গুণাটা করেছিলাম, আমার তো একটা গুণা সংগঠিত হয়েছে আর গুণাটা এই জায়গার মধ্যে করেছিলাম। এই স্মরণ আমার আখিরাতের হিসাব দেওয়ার প্রতি ভয় এসে গেল আর আমি বেহুশ হয়ে গেলাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহওয়ালাগণ এমন এমন আল্লাহওয়ালা ছিল, জীবনে হয়তো গুণা একটা হয়ে গিয়েছে, সেটা এমন এমন বুজুর্গ আছে যে যখন ড্রেস সেলাই করত আস্তিনের মধ্যে লিখে ফেলত, আমার দ্বারা এই গুণাটা সংগঠিত হয়েছে, আল্লাহর দরবারে তওবা করত, ইস্তিগফার করত, লজ্জিত হতো। আর বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থা, কার থেকে কে কয়টা ফিল্ম দেখবে কম্পিটিশন দে, যে নতুন যেটা আসছে সেটা আমি দেখে নিয়েছি, নতুন একটা গেমস বের হয়েছে সেটা আমি ডাউনলোড করে নিয়েছি, সেটাতে আমি সময় বেশি দিই, এই ধরনের কাজ তো তুমি আগে করতেই পারো না যে কাজটা আমি করে নিয়েছি। আরও নিজেকে ফখর করে, বন্ধুদের মাধ্যমে শুনিয়ে বেড়ায় যে আমি এই কাজটা করেছি, সেটা কি আসলে ভালো ছিল? ভালো ছিল না। ভালো না হলেও অহংকার বশত বলে আমি এই কাজটা করেছি। তোমরা কয়টা করতে পারেছ? তুমি কি করতে পেরেছ? ইফতিজিং করার পর সে বলে বেড়ায় আমি করেছি। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, আল্লাহ আমাদের উপর দয়া করুক, যে লজ্জা হায়া এটা এমনভাবে চলে যাচ্ছে যে আগেরকার বুজুর্গানে দিনের ঘটনা আমরা শ্রবণ করছি, যারা গুনাহ হওয়ার পর সেটা স্মরণ করে ভয়ে প্রকম্পিত হয়ে যেত যে আল্লাহ তো নারাজ হয়ে যায় নাই। দেখেন, তওবা তো করে নিয়েছে, এরপরে তাদের মধ্যে ভয় ছিল, আর আমরা আমাদের পুরোটাই বিপরীত। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগে অনেক বুজুর্গানে দিনের ঘটনা আমরা শুনি মাদিনী চ্যানেলের মাধ্যমে সাপ্তাহিক ইজতেমার মধ্যে। আগের যারা পূর্ববর্তী নবী ছিল ইনাদের উম্মতের মধ্যে যদি গুনাহ করত সাথে সাথে আজাব আসত, আমরা অনেকেই শুনেছি। আজাব কেন আসত? আগের বুজুর্গানে দিনের ঘটনা তো শুনেছি, এবার শুনবো পূর্ববর্তী উম্মতের উপর কি কারণে আজাব আসত। আমাদের পূর্বের যারা উম্মত তাদের মধ্যে আজাব আসার একটা কারণ এটাই, তাদেরকে যে কাজ করার জন্য আদেশ দেওয়া হতো সেটা তারা ছেড়ে দিত, সেটা করতো না, আর যে কাজে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হতো তো তারা সেটা মনে হচ্ছে এটা করো না তো সেটাই করে ফেলতো। অর্থাৎ আল্লাহ তাআলার যে পক্ষ থেকে যে আম্বিয়া কেরামের উপর যে কর্তব্য, যে ওয়াহি নাজিল হতো, যে বিধান নাজিল হতো, সেটা শুনানোর পদেশের বিপরীত করত। যেমন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, বনি ইসরাইল নাকি দিন ছেড়ে, অর্থাৎ দিন ছেড়ে দিয়ে তারা কি অন্য কিছু করেছিল যার কারণে বিভিন্ন প্রকার যন্ত্রণাদায়ক আজাবের সাথে তারা জড়িত হয়ে যেত? যেমন তাদের আকৃতিসমূহ বিকৃত করে তাদের বানর শুকর বানিয়ে দেওয়া হয়েছে, নিজেকে হত্যা করার নির্দেশ দিল। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, বরং যখন তাদের কোনো কাজ করার জন্য নির্দেশ দিত, কোনো কাজ করার জন্য নির্দেশ দিত, তখন তারা সেটা করতো না, তারা ছেড়ে দিত। আচ্ছা, যখন কোনো কাজে বাধা দেওয়া হতো এই কাজটা করা যাবে না, সেটা তারা করেই নিত। তাহলে পুরাই বিপরীত না? যে হুকুমটা করে যেটা করা যাবে না সেটা করতো, যেটা করার জন্য বলা হয়েছে সেটা তারা করতো না, এই পর্যন্ত যে তারা নিজের দিন থেকে এভাবে বের হয়ে গেল যেভাবে নিজের মানুষ নিজের পোশাক থেকে বের হয়ে যায়, নিজের পোশাক থেকে যেরকম বেরিয়ে যায় সেভাবে তারা দিন থেকে বেরিয়ে যায়। একটু চিন্তা করুন, একটু মনোযোগ সহকারে খেয়াল করুন, আমরা এমন এমন গোত্রের কথা শুনছি যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করত, তারা আল্লাহর হুকুম তো মানত না। এবার আমরা খেয়াল করি, আমরা তো নামাজ পড়ি, তারা তো পুরাই নাফরমান, যেটা হুকুম এসেছে সেটাকে অমান্য, যেটা করতে বলা হচ্ছে সেটা করে না, আর যেটা করতে মানা করা হয়েছে সেটাই করতেছে। আর আমাদের অবস্থা কি? আমরা তো আল্লাহ তার রসুলের আহকামের বিরুদ্ধে করি না? আমরা কি নামাজ তরক করি না? আমরা তো অনেক সময় নামাজও পড়ি, আমরা তো ফরজ ইবাদত আদায় করি, এরপরও কোন কোন বিষয় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এক শ্রেণীর লোক যারা ইবাদতও করে সাথে সাথে আল্লাহ পাকের দেওয়া হুকুমকে অমান্য করে, আরেক প্রকারের লোক যারা তো নামাজ আদায় করে না, তারা তো রোজায় আদায় করে না, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর জাকাত যথাযথভাবে আদায় করে না, মা বাবার মর্তে কষ্ট দেয়, অন্যের হক বিনষ্ট করে, তো ওই সমস্ত কাজের মধ্যে কি আমরাও কি সম্পৃক্ত কিনা নিজেকে নিজে একটু প্রশ্ন করি। আমরা কি নিষেধাজ্ঞার মধ্যে লিপ্ত হয়েছে কিনা, যেটা আল্লাহ তাআলা মানা করে যে সেটার মধ্যে আমরা লিপ্ত হয়েছে কিনা, যেমন গীবত, যেমন চুগলি করা, গাল মন্দ করা, গান বাজনা শ্রবণ করা, ব্যবসার মধ্যে মিথ্যা বলে প্রতারণা করা, দুঃখাবাজি করা, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, গুনাহের নিত্য নতুন কৌশল অবলম্বন করে সেটা সমাজের মধ্যে সেটা বিস্তৃতি করা। হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। সম্ভবত আজকাল যদি আমরা খেয়াল করি, আমাদের মধ্যে বিভিন্ন পেরেশানি, মুসিবতের মধ্যে গ্রেফতার, কেউ অসুস্থতা, কেউ ঋণগ্রস্ততা, কেউ সংকীর্ণতা, কেউ বেকারত্বতা, কেউ পারিবারিকভাবে পেরেশান, তো বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে অমান্য করার কারণে, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানকে না মানার কারণে, আল্লাহ তাআলার বিধিবিধান যেটা যেটা করার জন্য বলা হয়েছে সেটা না করার কারণে, যেটা করতে বারণ করা হয়েছে সেই কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় এমন কিছু চলে আসে পেরেশানি, এমন কিছু মুসিবত, এমন কিছু অসুস্থতা, এমন কিছু রোজগারহীনতা যেটা আমাদের চোখের সামনে। তো আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক যাতে আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, ইস্তিগফার যারা পাঠ করে তাদের মধ্যে যাতে আমরা সামিল হতে পারি। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া 72 নেক আমল পুস্তিকা, ছোট্ট পুস্তিকা আমাদেরকে গিফট করেছেন, যেটার উপর আমরা যাতে আমল করি। এর মধ্যে 28 নম্বর প্রশ্ন হচ্ছে, আজকে কি আপনি গুনাহ হয়ে যাওয়া অবস্থায় তওবা করেছেন? হায়, যদি প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তিগফার যদি আমরা পাঠ করতাম, আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে রহম করুক। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আল্লাহ তাআলার বান্দা একটা গুনাহ করে তখন তার হৃদয়ের মধ্যে কী সৃষ্টি হয়। কিতাবের মধ্যে আসছে দুররে মনসুরের মধ্যে 8ম খণ্ডের 446 পৃষ্ঠায়, হাদিসে মুবারাকার মধ্যে আসছে এটা, যখন কোনো মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, দ্বিতীয়বার গুনাহ করলে দ্বিতীয়বার কালো দাগ পড়ে যায়, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তার অন্তর কলপটা সে অন্তরটা কালো হয়ে যায়, ফলে তার অন্তরে ভালো কিছু প্রভাব ফেলে না। খেয়াল করেন না, অন্তর এমন কালো হয়েছে বয়ানে কাজ দেয় না, ভালো জিনিস ভালো লাগে না, শুনলে তো পরে বয়ান ভালো লাগছে না, নাতে মুস্তাফা ভালো লাগছে না, তেলাওয়াতে কোরআন ভালো লাগছে না, জিকির ভালো লাগছে না, কেন? গুনাহের মাত্রাটা এত বেশি বৃদ্ধি পেয়েছে, কলব কি হয়ে গিয়েছে, কালো দাগ পড়ে গিয়েছে। তো সেজন্য আমাদের উচিত ইস্তিগফার বেশি পরিমাণে করা এবং বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা। যখন আল্লাহ পাকের জিকির হয় তো জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয় এবং আল্লাহ তাআলার দরবারে যাতে আমরা তওবা করি। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চাই, আল্লাহ পাকের যদি দয়া মেহরবানি হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হবে। এখন গুনাহ তো গুনাহই, এমন এমন কিছু গুনাহ আছে যে আগেকার উম্মতের কথা যদি আপনি শুনেন, পানি পান করার জন্য পানি নিল, সে পানিটা রক্ত হয়ে যায়, কি হয়ে যায়, রক্ত, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হতো, মাটির নিচে চাপা পড়ে যেত, খাবার নিচ্ছে সেটা যখন সামনে নেয় সেটা কি হয়ে যায়, রক্ত হয়ে যায়, পুষ হয়ে যায়, আজাবগুলো দেখতে পেত। আমরা তো সৈয়দুল মুরসালিনের উম্মত, রহমতুল্লিল আলমিন হুজুরে পাক আলী সালাত ও সালামের উম্মত, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আজাব থেকে আমাদেরকে হিফাজতে রেখেছেন। কিন্তু খেয়াল করতে হবে, আমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হতে হবে। তো দণ্ডায়মান যখন হতে হবে, আমাদের শরীরের মধ্যে যখন সমস্যা দেখা দেয়, রোগ শোকের মধ্যে পড়ে যায়, সেটা ট্রিটমেন্ট করার জন্য আমরা হসপিটালে যাই কিনা, ডক্টরের কাছে যাই কিনা, ডাক্তারের কাছে যাই আমরা। কিন্তু যখন আমরা এমন কিছু রোগে রোগা আক্রান্ত হয়ে যাচ্ছি, যে সমস্ত রূহ হচ্ছে রুহের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক, যেগুলোর কারণে যেগুলোর যদি চিকিৎসা করা না হয় আল্লাহ তাআলার পরা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। সে সমস্ত রোগ যেটা ঈমান নষ্ট করে দেয়, সেটা দেখে নিজেকে বাঁচাতে হবে না, হবে কি না? শুনুন, কালো অন্তরের চিকিৎসা অত্যন্ত জরুরি। এই চিকিৎসার কার্যকরী হচ্ছে একজন সত্যিকারের পীরে কামিল, যে পীরে কামিলের সংস্পর্শে আসার কারণে তার নসিহতের মাধ্যমে, তার রোহানিয়তের মাধ্যমে যাতে আল্লাহ তাআলার দরবারে তওবা করার সুযোগ মিলে যায়, সাথে সাথে অতীতের গুনাহ থেকে তওবা করে ভবিষ্যৎ জিন্দেগিটা উত্তম থেকে উত্তম রূপে সেটা কি হয়, সামনে অগ্রসর হতে থাকে, সে জিন্দেগিটা হচ্ছে কামিয়াব। তো রোহের আত্মার যে গুনাহের মরিচিকার, এটার কি করতে হবে, চিকিৎসা করতে হবে। বিশেষ করে প্রতিটা যুগে আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংশোধনের জন্য বড় বড় আউলিয়া কেরাম আল্লাহ তাআলা পৃথিবীর আলাচে কালাচে পাঠিয়ে দিয়েছেন, যারা মানুষকে নসিহতের মাধ্যমে, তারা নিজেরা ইবাদত করে, শুধু নিজেরা ইবাদত করার মধ্যে সম্পৃক্ত থেকে শেষ নয়, বরঞ্চ অপরকে নেককার বানিয়ে দেয়, নিজে পরেজগারিতা অবলম্বন করে অপরকে পরেজগার বানিয়ে দেয়, নিজে মুত্তাকিত হয় সাথে সাথে অপরকে মুত্তাকি বানিয়ে দেয়। দেখবেন আপনি যে নূর শুধুমাত্র নিজের জায়গার মধ্যে না, আলু লাইট, সে কি নিজে জ্বলে নাকি অপরকে জ্বলায়, অপরকে আলোকিত করে। ঠিক তদ্রূপভাবে যারা হক্কানি আলিম রয়েছে, যারা হক্কানি আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, সত্যিকারের পীরে কামিল মুর্শিদ রয়েছে, তারা শুধুমাত্র, যেমন ডাক্তার তো আপনার শরীরের ট্রিটমেন্ট করবে, আর হক্কানি পীরে কামিল আপনার যে আত্মার রুহের যে গুনাহের যে মরিচিকা সেগুলোর চিকিৎসা করবে, এবং ইনশাআল্লাহ তওবা করার মাধ্যমে কি হয়, গুনাহ থেকে তওবা করার সুযোগ আল্লাহ তাআলা নসিব করে। আলহামদুলিল্লাহ, কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া পুরো পৃথিবী জুড়ে এই নেটওয়ার্কটা বানিয়েছেন, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখনো হুজুর বলে যে আমাকে নিজের, আগে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। দেখতে দেখতে যার বিলায়াতের, যার শুভদৃষ্টিতে লাখো মুসলমান যারা বে আমল ছিল আমলদার হয়েছে, আজকে সুন্নতের রঙে রঙিন হয়ে সুন্নতি পোশাক সাজিয়ে নিয়েছে, মাথার মধ্যে ইমামা শরীফ, মুখের মধ্যে দাড়ি সাজিয়েছে, এটা তো বাহ্যিকভাবে সাজিয়েছেন, সাথে সাথে অনেকজন এমন রয়েছে যারা আগে নেশাখোর ছিল, সুদখোর ছিল, পরের হক নষ্টকারী ছিল, আল্লাহ তাআলার দয়া তারা তওবা করে ওই জায়গা থেকে ফিরে এসেছে। আজকে সুদ ঘুষের লেনদেন করে না, দরকারে একবেলা না খেয়ে থাকবে, কষ্টের মধ্যে থাকবে, এরপরে হারামের ব্যাপারে, হারাম লুকমার ব্যাপারে তারা খেয়াল করে, যে পরকে ঠকানো যাবে না, পরের সম্পদ আত্মসাত করা যাবে না, ব্যবসার মধ্যে মালের মধ্যে ভালো খারাপ মিশ্রণ করা যাবে না। অনেকেই বলে হুজুর আগে ভালো টাকা ইনকাম করতাম, এদিক সেদিক করে, এদিক সেদিক মানে বুঝতে পারছেন, এদিক সেদিক, তো এদিক সেদিক এখন হয় না, তো হয়তো আপনার রিজিকটা, আপনার ইনকামটা অল্প রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই অল্পের মধ্যে বরকাত দান করেছেন, হারামের মধ্যে কোনো বরকাত নাই। আমরা শুনতে পেয়েছি মসজিদের সাথে সম্পর্ক, নামাজ রোজা যত যথাভাবে করত, সুদখোর, কবরের মধ্যে আজাব হয়েছে। তো আমরাও নিয়ত করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে এমন দয়া করে, আল্লাহ আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, যাতে আমরা হারামের সাথে সম্পৃক্ত হতে না হয়। আল্লাহ আমরা তো চাই, আমাদের মন তো চায় আমরা নেকি অর্জন করব, গুনাহ পরিহার করব, কিন্তু সুযোগ তো মিলে যায় না। আল্লাহ তুমি আমাদেরকে আউলিয়া কিরামের সৎকায় এমন উত্তম পরিবেশ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে গুনাহ থেকে বিরত রেখে নেকি করার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করো। সম্পৃক্ত তো হলাম, আবার চলে গেলাম তাই না, অন্তত পক্ষে চেষ্টা করতে হবে প্রতি মাসে যাতে আল্লাহ আল্লাহ তাআলার রাহে দিন এলমে দিন অর্জন করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় যাতে আমরা সফর করি। কি বলেন, কিতাবের মধ্যে আছে যদি কেউ এলমে দিন হাসিল করার নিয়তে ঘর থেকে বের হয় আল্লাহ তাআলার ফিরিস্তারা তাদের নূরের পাকা জমিনের মধ্যে বিছিয়ে দেয়, অর্থাৎ যে রাস্তা দিয়ে সে গমন করবে। তাহলে কত বড় ফজিলত আমরা শিখতে পারিনি। দেখেন যেমন অনেক সময় আমাদের যে ভুল ভ্রান্তিগুলো হয়, আমরা সবসময় আমলের ব্যাপারে শুনি এই আমলটা করতে হবে, এই আমলটা করতে হবে, এই আমলটা করতে হবে, কিন্তু এমন কিছু বদ আমল রয়েছে, খারাপ আমল রয়েছে যেগুলো তো পরিহার করতে হবে, পরিহার করার জন্য শুনলাম চলে গেলাম তাই না, এগুলোর জন্য প্রয়োজন সংস্পর্শ, কিছু সময় দেওয়া, কিছু দিন কাটানো আল্লাহওয়ালাদের সাথে যাদের সহবতে থাকার কারণে গুনাহের মাত্রাটা আস্তে আস্তে আপনার কমতে শুরু করবে। কারো গীবত করার অভ্যাস আছে একদিনে কি চলে যাবে, মিথ্যা বলার অভ্যাস আছে একদিনে কি চলে যাবে, কারো চুগলি করার এদিক সেদিক কথা লাগাই একদিনে কি চলে যাবে, বয়ান তো শ্রবণ করলো কিন্তু অভ্যাস তো যায় নাই। অভ্যাস থেকে ফিরে আনার জন্য তাকে আল্লাহ তাআলার দিনে আল্লাহ তাআলার রাহে কি করতে হবে, সফর করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা জিনিস, একটা হচ্ছে অন্তরের বিমার যেটা তার চিকিৎসা হক্কানি পীরে কামেল সত্যিকার আওলামা আহলে সুন্নাহর ইনাদের সংস্পর্শ অবলম্বন করার মধ্যে মিলবে, কিন্তু আমাদের শারীরিক পেরেশানি, ঘরের মধ্যে মুসিবত, বেকারত্ব, পেরেশানি, এগুলো সমাধানের জন্য দূর কোথায় যাব, আর এদিক সেদিক যাইতে হবে না। অনেকে কুফরি করে, নাউজবিল্লাহ বলি, পাহাড়ের আগায় চলে যায়, চূড়ায় চলে যায়, বিভিন্ন কবিরাজের নামে বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ, এমন এমন কিছু কাজ রয়েছে যেগুলো শরীয়ত অনুমতি দেয় নাই, সেই সমস্ত কাজের মধ্যে অনেকে লিপ্ত হয়ে যায়, অথচ ভালো ডাক্তার না পাওয়ার কারণে। হ্যাঁ আমরা তো পেরেশানগ্রস্ত, আমরা কোথায় যাব। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটা বিভাগ হচ্ছে রুহানি চিকিৎসা বিভাগ। সুবহানাল্লাহ, অনেক আশেকান রসুল ফাইজানে মদিনায় উপস্থিত হয়। আলহামদুলিল্লাহ যাদের রোগ রয়েছে, পেরেশানগ্রস্ত রয়েছে, বেকারত্ব রয়েছে, ঘরের মধ্যে পেরেশানি, বিভিন্ন জাদু টুনা বদনজর, এগুলা থেকে বাঁচার জন্য তাবিজাত আত্মরিয়া সংগ্রহ করে। আপনারা জানুন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অবাক হয়ে যাবেন, প্রতি মাসে প্রায় 2,24,000 অসুস্থদেরকে ও পেরেশানগ্রস্তদেরকে এই লোকদের মাঝে প্রায় 4,00,000 বেশি তাবিজাত আত্মরিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ফ্রিতে প্রদান করা হয়। প্রায় কয় লাখ? 4,00,000 পুরা পৃথিবী জুড়ে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দীনি খেদমত শুধু আমাদের দেশে নয়, সাউথ আফ্রিকা, আমেরিকা, ইউরোপ দেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে, প্রত্যেকটা দেশের মধ্যে আলহামদুলিল্লাহ জারি রয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে দাওয়াত ইসলামীকে সময় দিয়ে, আর্থিকভাবে সাপোর্ট দিয়ে, যখন যা প্রয়োজন ইনশা আল্লাহ তালা আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ তালা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দাওয়াত ইসলাম এটাই চায় যাতে আমরা এমন কিছু কাজের সাথে সম্পৃক্ত না হই। কখন সম্পৃক্ত হয় জানেন? একটু মন দিয়ে শ্রবণ করেন, একজন মানুষ ভালো আছে, তার যখন মুসিবত আসে সে ভালো খারাপ তোয়াক্কা করে না, টাকার সমস্যা পড়ছে ভালো খারাপ তোয়াক্কা করে না, বিপদের মধ্যে পড়ছে যেমন ইচ্ছা মুখ দিয়ে বলে ফেলছে, যেমন জায়গায় যাওয়া উচিত না সেখানে চলে যাচ্ছে, তা আস্তে 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 সে খারাপের দিকে দাবিত হচ্ছে, তাকে বাঁচাতে হবে না। সেজন্য রুহানি চিকিৎসা, একটা হচ্ছে রুহানি চিকিৎসা নিজের ব্যক্তিগত জীবনের, পারিবারিক সাংসারিক জীবনের জন্য, আরেকটা হচ্ছে নিজের ব্যক্তি জীবনের জন্য। আল্লাহ তাআলার যে দিন সেটা শিকার জন্য, বুঝার জন্য, পরকালে কামিয়াবির জন্য তো চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দরবারে আমরা তৌফিক চাব। তৌফিক তৌফিক বুঝো তো, অনেকে আমরা এটা বুঝি না। যেমন আমরা নিজের উপর অনেক কনফিডেন্স নিয়ে নিই, কেমন না ইনশাআল্লাহ আমি তো ইবাদত করেই যাচ্ছি, অনেকে দেখবেন গ্রামের মধ্যে শহরের মধ্যে নিজেকে এমন মনে করে যে আমি তো অনেক ইবাদত করি, এত সহজ না। ইবাদতের উপর ইবাদত আমরা করব, কিন্তু ইবাদতের উপর আমরা ভরসা করব না। আমরা আস্থা ভরসা কার প্রতি রাখবো? আল্লাহ তাআলার প্রতি। আমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত করেছি, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ যদি দয়া করে তাহলে আমার অল্প আমলে আমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, হাদিসে পাকের মধ্যে আসছে। তো আসুন আল্লাহ পাক এর দরবারে অনুপরিমাণ যদি মন্দ কাজ করা হয় সেটাও দেখানো হবে, সৎ কাজ করলে সেটাও দেখানো হবে। আল্লাহ পাক 30 পারা সূরা জিলজালার 7 এবং 8 নং আয়াত আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান, তুরজমাই কাজুল ঈমান, সুতরাং যে এক অনুপরিমাণ সৎ কাজ করবে, এক অনুপরিমাণ, সে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে তবে তাও সে দেখতে পাবে। গুনাহের অনেক ক্ষতি রয়েছে, কিছু ক্ষতি বলে আমি বয়ান শেষ করব। যেমন গুনাহের 10টি ক্ষতিকারক বিষয় গুনাহের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ যাতে আমাদেরকে ওই ধরনের ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, আমরা যাতে গুনাহ পরিহার করতে পারি। আসুন আমরা আজকে তওবা করব, দোয়া করব আল্লাহর দরবারে। ক্ষতি কি? নাম্বার এক, যখন বান্দা গুনাহ করে তখন আল্লাহ পাককে রাগান্বিত করে। কান্নাফরমানি হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহকে রাগান্বিত করে, তিনি তা পূরণ করার উপর ক্ষমতা রাখে। নাম্বার দুই, ইবলিশ শয়তানকে সে খুশি করে, জান্নাত তার থেকে দূরে সরে যায়, অর্থাৎ জান্নাত থেকে সে দূরে দূরত্ব হয়ে যায়, তার মধ্যে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, সে তার সবচেয়ে প্রিয় জিনিস নিজের সত্তাকে কষ্ট দেয়। নাম্বার ছয়, সে তার বাতিনকে অপবিত্র করে, যেটা দেখা যায় না সেটা পবিত্র ছিল, গুনাহের মাধ্যমে সেটা অপবিত্র করে দেয়। আমল নামার ফিরিস্তা কিরামান খাতিবিনকে সে কষ্ট দেয় গুনাহের কারণে। সে নবী করিম রাফু রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারককে রওজায় মুবারকের মধ্যে দুঃখিত করে দেয়, পেরেশান করে দেয়, কারণ উম্মত যখন গুনাহ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়, কান্না করে করে আল্লাহর দরবারে আমাদের জন্য মাপ চায়, আর যখন নেক আমল করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়। এবং গুনাহের আরও ক্ষতি হচ্ছে জমিন এবং আসমান সকল সৃষ্টিকে নিজের অবাধ্যতার সাক্ষী বানিয়ে নেয়, শুধু হাত পা চোখ এগুলো নয়, জমিন থেকে আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু গুনাহের সাক্ষী হয়ে যায়। এবং সর্বশেষ হচ্ছে যে সকল মানুষের সাথে খেয়ানত করে, একজন দুজন নয়, সে সকল প্রকারের মানুষের সাথে খেয়ানত করে এবং আল্লাহ পাককে অবাধ্য করে দেয়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। তা আল্লাহ পাক আমাদেরকে গুনাহের আরোগ্য থেকে বাঁচার সে তৌফিক দান করুন। আমরা গুনাহ থেকে বাঁচব, গুনাহ বাঁচার তো গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু অনেকে বাঁচতে পারি না। তো আজকে কিছু নসিহত নিয়ে নিই, যেগুলো করার মাধ্যমে ইনশা আল্লাহ তাআলা আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। যেমন কোরআনে পাকের মধ্যে আসছে 21 পারার মধ্যে, নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমাদের উচিত আমরা যাতে নামাজ কায়েম করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকে বলে আমরা গুনাহ পরিহার করতে চাই, তো গুনাহ পরিহার করার জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে, নামাজকে আঁকড়িয়ে ধরতে হবে, নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে আমাদেরকে, আমরা নামাজই হইতে হবে। নাম্বার দুই, দাড়ি রাখা, দাড়ি সজ্জিত করা, সেটাও গুনাহ থেকে বিরত রাখে। অনেক সময় দাড়িওয়ালা হওয়ার কারণে এমন গুনাহ করতে যাচ্ছে, একটু লজ্জা চলে আসে, আরে আমি দাড়ি রাখছি। দাড়ির কারণে গুনাহ থেকে বাঁচা যায়। এরপর আরও কিছু আমল রয়েছে যেগুলো আমরা করতে পারলে আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হবে। বলা হচ্ছে হযরতে শাকিক বালকি রহমতুল্লাহ আলাইহি বলেন, পাঁচটি জিনিস মানুষের মধ্যে পেয়েছে, গুনাহের চিকিৎসা চাস্তের নামাজে, যেটা সূর্য উদিত হওয়ার পর 20 মিনিট পরে পড়তে হয়, 20 মিনিট পর থেকে শুরু হয় ওয়াক্তটা, গুনাহের চিকিৎসা চাস্তের নামাজের মাধ্যমে, কবরের আলু তাহাজ্জুদের নামাজে, মুনকার নাকিরের উত্তর তেলাওয়াতে কুরআনের মাধ্যমে, পুলসিরাতের নিরাপত্তা অর্থাৎ পুলসিরাত নিরাপত্তার সহিত অতিক্রম করা রোজা সাদকা এবং দান খায়রাতের মাধ্যমে, গুনাহের চিকিৎসা চাস্তের নামাজের মাধ্যমে, কবরের আলু তাহাজ্জুদের মাধ্যমে, মুনকার নাকিরের উত্তর তেলাওয়াতে কুরআনের মাধ্যমে, পুলসিরাত যথাযথভাবে আদায় করার জন্য রোজা সাদকা দান খায়রাত, এবং হাশরের দিনের আরশের ছায়াও আমরা ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাব। তো কে কে চাই এ সমস্ত আমল আমাদের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকে কিছু সুন্নাত এবং আদব আমরা প্রতি সপ্তাহে শুনে থাকি, সৈয়দ বংশীয় যারা রয়েছে তাদের ব্যাপারে দুইটা মাদানী ফুল আমরা শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার আহলে বাইতের মধ্যে কারো সাথে উত্তম ব্যবহার করে আমি কিয়ামতের দিন তাকে এর প্রতিদান দেব। নবীর আহলে বাইত মানে যারা আওলাদে রসুল রয়েছে, যারা নবীর বংশধর রয়েছে, তাদের সাথে যদি ভালো ব্যবহার করা হয় এর প্রতিদান কে দিবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবে। ইরশাদ হচ্ছে যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানের মধ্য থেকে কারো সাথে দুনিয়াতে কল্যাণ করবেন, যখন সে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করবে তখন এর প্রতিদান দেওয়া আমার উপর আবশ্যক। আওলাদ রাসূল নবীর বংশধরের সাথে ভালো ব্যবহার করার কারণে সৈয়দ বংশধরের সম্মান করা ফরজ, তাদের অপমান করা হারাম। সৈয়দ বংশের সম্মান ও আদবের আসল কারণ এটাই, এরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের অংশ। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আওলাদ রসুল যারা রয়েছে তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করবো ইনশাআল্লাহ। এটাও ইনশাআল্লাহ তাআলা এগুলোর মাধ্যমেও বড়দের আদব করা, বুজুর্গানে দিনের খেদমত করা, তাদের প্রতি সম্মান করা, রেসপেক্ট করার মাধ্যমেও কিন্তু আল্লাহ পাকের দয়া হয়, গুনাহের মরিচিকা আস্তে আস্তে জড়তে থাকবে। আল্লাহ পাকের অনুগ্রহ হলে দেখবেন তবার সুযোগ হয়ে যাবে আল্লাহ পাক। তো এমন এমন কিছু আমল আমরা নিব ইনশাআল্লাহ যেটা আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়। প্রত্যেক সপ্তাহে আমরা সাপ্তাহিক দরুদ শরীফ পাঠ করে থাকি, আজকেও এর ব্যতিক্রম নয় ইনশাআল্লাহ তাআলা। আমরা ফজিলতে শুনবো এবং উঁচু আওয়াজে আমরা দরুদ শরীফগুলো পাঠ করব। আসুন আমরা দু জানু হয়ে বসে জবানকে পাক করার নিয়ে আসুন দরুদ শরীফগুলো পাঠ করি। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এই দরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মওতের সময় সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে। সেটাও দেখবে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবী আল উম্মী আল হাবিবি আল আলী আল কাদেরি আল আযীম আল জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়্যিদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে দাঁড়ানো থাকলে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ পাঠ করলে রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হযরত আহমদ সাবি রাহমাতুল্লাহ আলাইহি কতিপয় বুজুর্গদের কাছ থেকে বর্ণনা করেন এই দরুদ শরীফ একবার পাঠ করলে 6,00,000 বার দরুদ শরীফ পাঠ করা সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। আল কৌলুল বদী কিতাবের মধ্যে আসছে একদিন এক ব্যক্তি আসলেন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর মাঝখানে বসিয়ে দিলেন। তো উপস্থিত সাহাবায়ে কিরাম আশ্চর্যান্বিত হলেন, ইনি কোন সম্মানিত ব্যক্তি। যখন ওই ব্যক্তি চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যখন দরুদ শরীফ পড়ে তখন এভাবেই পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে সে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। হযরত সাইয়দানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকিসমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। لا اله الا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب السماوات আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। আসুন আমরা দুজন হয়ে বসে এখন জিকিরের মধ্যে মগ্ন হয়ে যায়, দরুদ ও সালামের মধ্যে মগ্ন হয়ে যায়।
আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک وصحابک یا نور اللہ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
وسلم
الصلاة والسلام عليك يا نور الله الصلاة
সালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ।
আসুন আমরা আল্লাহ পাকের দরবারে চোখ বন্ধ করে দোয়া করি, এদিক সেদিক না তাকিয়ে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নিজের গুনাহ থেকে তওবা করে ইস্তিগফার করে আসুন আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলু ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکلیں حل کر شہ مشکل کشا کے واسطے کربلائے رت شہید کربلا کے واسطے قادری کر قادری رکھ قادریوں میں اٹھا قدر عبد القادر قدرت نما کے واسطے ہے پاک پروردگار ہے قماشیل اللہ ہے رحمان الرحیم اللہ ہمرا گنہ گار در متو বান্দাদেরকে আল্লাহ তুমি এখনও হায়াতে রেখেছ, বড় বড় গুনাহ করেছি, যে স্থানে গুনাহ হয়েছে সেগুলো সাক্ষী হয়ে আছে, আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব, দুনিয়াতে যদি টাকার সমস্যা হয় কারো না কারো কাছে গেলে মিলে যাই, বিকুক এক দুয়ারে না পেলে অন্য দুয়ারে মিলে যায়, আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব, তুমি তো বলেছ তোমার কাছে চাওয়ার জন্য, আল্লাহ আমরা তো দরুদ শরীফ পাঠ করেছি, জিকির করেছি, সুন্নতে পড়া বয়ান শ্রবণ করেছি, আল্লাহ দয়া করেছ ফয়জানে মদিনায় এসেছি, কতজন দূর দূরান্ত থেকে এসে আল্লাহ তোমারই বারগায়ে হাত উঠিয়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো, আল্লাহ আমাদের অতীতের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ আমাদের মেহরবান, মা বাবার গুনাহকে তুমি মাফ করে দাও। আমরা শুনতে পেয়েছি অনেকে ইবাদত করেও কবরের মধ্যে আজাফে লিপ্ত হবে, আল্লাহ অনেকে ইবাদত বন্দেগি না করেও ইবাদতের না করার পরেও আজাবের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ জানি না আমাদের কোন হালত হবে, আমাদের নাজুক শরীর কবরের আজাব বরদাস্ত করার ক্ষমতা রাখে না মাওলা, আল্লাহ আমরা পাপিষ্ট, আমরা নাফরমানি করেছি মাওলা, কিন্তু এই নাফরমানের বদলা যদি আজাব দেওয়া হয় আমরা ক্ষমতা রাখি না আল্লাহ, যেটা সহ্য করতে পারবো না আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছ, আল্লাহ তুমি দয়া করে মসজিদে পাঠিয়েছ, জুমার রাতে তোমার বারগায়ে হাত তোলার সৌভাগ্য দিয়েছ, কত বেনামাজি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কত নাফরমান গুনাহের আড্ডার মধ্যে রয়েছে, কত বেপর্দা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ তুমি দয়া করে তোমার ঘর মসজিদে এনেছ, অনেকে মাদিনী চ্যানেলের মাধ্যমে হাত উঠিয়েছে, আল্লাহ তুমি যখন হাত উঠার তৌফিক দিয়েছ, আল্লাহ আরেকটু দয়া করে আমাদের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ আমরা জেনে গুনাহ করেছি না বুঝে করেছি কিংবা শয়তানের ধোকায় পড়ে করেছি, আল্লাহ আমরা স্বীকার করছি আল্লাহ, আল্লাহ আমরা মেনে নিচ্ছি আমরা অপরাধ করেছি। অপরাধ করলে যখন কেউ স্বীকার করে, অপরাধ যখন স্বীকার করে আল্লাহ তোমার তোমার দরবারে ফরিয়াদ করে, তুমি তো ক্ষমাশীল আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ কত দুধ চরিত্রা আল্লাহ, আমরা এমনও শুনেছি কিতাবে যে বিড়াল চানাকে পানি পান করার কারণে সে নাজাত পেয়েছে। আল্লাহ আমরা পাপিষ্য হতে পারি, তোমার দরবারে এসে তোমারই বারগাহে হাত উঠিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের উপর রাজি খুশি হয়ে যাও আল্লাহ। আল্লাহ তোমার নাফরমানিমূলক কাজ থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। মওলা আমরা তো তওবা করি, আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমরা মসজিদে আসি মন আমাদের নরম হয়, আবার শয়তান আমাদেরকে দুখায় ফেলে দে। আল্লাহ তুমি আমাদেরকে তওবাতান নসুহা নসিব করো আল্লাহ।
গুনামি করার পরে
আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমরা মা বাবার নাফরমানি করবো না আল্লাহ, মানুষের হকে তালাফি করবো না আল্লাহ, মুসলমানের মনে কষ্ট দিব না আল্লাহ, আল্লাহ আমরা গীবত করবো না আল্লাহ, আল্লাহ আমরা চুগলি করবো না আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কুদৃষ্টি থেকে বাঁচাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদের গান বাজনা শ্রবণ করা থেকে বাঁচাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে বেহায়াপনা দেখা থেকে বাঁচাও আল্লাহ, আল্লাহ আমাদের জবানকে আমাদের চোখকে আমাদের কানকে আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করো আল্লাহ, আল্লাহ কতজন দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ, অনেকের বাবা নেই অনেকের মা নেই, অন্ধকার কবরে শায়িত হয়েছে আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা আমাদের পরিবার পরিজন যারাই বিদায় নিয়েছে কবরস্থ হয়েছে আল্লাহ, তুমি সবাইকে বিনা হিসেবে ক্ষমা করে দাও আল্লাহ, তাদেরকে মাগফিরাত দান করো আল্লাহ। যাদের মা বাবা বেঁচে রয়েছে অনেকে অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ, আল্লাহ তুমি নেক হায়াত দরাজ করো আল্লাহ। আল্লাহ আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান পরিবার পরিজন মা বাবা আল্লাহ আমাদের যারা ঘরের সদস্য আল্লাহ হায়াতে রয়েছে তুমি সবাইকে নেক হায়াত দরাজ করো আল্লাহ। জটিল কঠিন বিবাহ থেকে আল্লাহ তুমি আরোগ্য দান করো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ। যারা রোজগারহীনতার মধ্যে রয়েছে আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা বেকারত্ব রয়েছে আল্লাহ আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ, পেরেশানগ্রস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ, বাবলা মুকদ্দমায় তাকলা খালাসি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তরক্কি দান করো আল্লাহ, চাকরির মধ্যে আল্লাহ বরকত দান করো আল্লাহ। আল্লাহ অনেকের আল্লাহ এক ভাই দোয়া চেয়েছে আল্লাহ সন্তান নিখুঁজ রয়েছে আল্লাহ, তুমি আল্লাহ সন্তানের সন্তান মিনে দাও আল্লাহ। অনেকে নেককার পাত্রীর ব্যবস্থার জন্য আল্লাহ তোমার বরকায় হাত উঠিয়েছে আল্লাহ, তুমি নেককার স্ত্রী দান করো আল্লাহ। অনেক মা বোন আল্লাহ, অনেকের অনেকের ঘরের মধ্যে আল্লাহ 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 অনেকের বেটি অনেকের বোন রয়েছে আল্লাহ, তুমি নেককার পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ, অনেকের নেককার সন্তানের তলব ঘর রয়েছে আল্লাহ, বিনা অপারেশনে সহি সালামতে নেককার সন্তান নসিব করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হাকিকি তওবা নসিব করো আল্লাহ, প্রত্যেকের যত প্রকারের পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ, যারা প্রবাসী রয়েছে আল্লাহ তুমি তাদের হালাল রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ, আল্লাহ যারা বড় বড় মুসিবত নিয়ে তোমার বারগায়ে হাত উঠিয়েছে আল্লাহ, আমার গৌসে পাকের উসিলায় প্রত্যেকের আল্লাহ তুমি পেরেশানি দূর করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের ঈমানের নিরাপত্তা নসিব করো আল্লাহ, ঈমানের নিরাপত্তা নসিব করো আল্লাহ, ঈমানের উপরে স্থায়িত্ব নসিব করো আল্লাহ, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো আল্লাহ, মদিনা না দেখাইয়া আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ, মদিনা শরীফের নবী আলী সালাতু ইসলামের বারগাহে গিয়ে সালাতু সালাম পেশ করার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ মদিনা শরীফের সুশীতল ঠান্ডি ঠান্ডি হাওয়ার সিলায় আমাদের প্রত্যেকে নেক ও জায়েজ ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ, যা চাইতে পেরেছি যা দুনিয়া আখিরাত ঈমান আমলের জন্য আমাদের জন্য উত্তম হবে সেটা আমাদের তাকদীরে নসিব করো আল্লাহ, আল্লাহ যেটা আমাদের দুনিয়া আখিরাত ঈমান আমলের জন্য ক্ষতিকারক রয়েছে সেটা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, মদিনা শরীফের সুগন্ধিময় ঠান্ডি ঠান্ডি হাওয়ার উসিলায় প্রত্যেকের নেক ও জায়েজ ফরিয়াদ কবুল করো, কেহতে রেহতে হে দোয়া কে ওয়াসিতে বন্দে তেরে করদে পুরি আর জোহর বে কস মজবুরি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যখন মওতের বিছানায় শহীদ হব আল্লাহ আল্লাহ আমাদের জমানে জারি করে দিয়ে মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বলি দুঃখ কারি গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে, বলি দুঃখ কারি গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে, আমার বিরহ ব্যথা মদনী মদিনে ওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতিকা শত পাপের বোঝা আমার তবু উম্মতামি তোমার, শত পাপের বোঝা আমার তবু উম্মতামি তোমার, আমায় ক্ষমা করে দাও না মদনী মদিনে ওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত মুস্তফা জানে রহমত পেলা হো সালাম শমে বজে মেহেদায়ত পেলা হো সালাম গৌসে আজম ইমাম মুতাকা ওয়ান্নাকা গৌসে আজম ইমাম মুতাকা কুদরত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পেলা হো সালাম শমে বজে মেহেদায়ত পে লাম ডালে দি পলবামে আজমতে মুস্তফা সৈয়দে আলা হযরত পেলা হো সালাম ফয়জে সে জিনকে লা হো নামাজি বানে ফয়জে সে জিনকে লা হো জানে রহমত পেলা হো সালাম শমে বজে মেহেদায়ত পেলা হো সালাম
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জেনে কী